সম্মানিত হাজেরিন, আজকের আলোচনার বিষয় হচ্ছে রিয়া এর বিপরীত ইখলাস, সহি নিয়তে আমল করা এর গুরুত্ব এবং সহি নিয়তের অসুবিধা থাকলে তার মধ্যে কি সমস্যা হয়ে যায় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। এবং কোরআনে পাকের একটি আয়াত খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে, সেটি হচ্ছে সুরা আল বাইয়েনার 5 নম্বর আয়াতে। ইখলাসের গুরুত্ব এত বেশি, আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে ওয়ামা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিন লাহুদ্দিন, মানুষকে হুকুম করা হয়েছে ইখলাস ছাড়া যদি আল্লাহ তাআলার ইবাদত অন্য কোন তরিকায় করে সেই ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহর জন্য ইবাদত করতে কিসের ভিত্তিতে? ইখলাসের ভিত্তিতে। হুনাফা হানিফ, যে কোনো পর্যায়ের শেরেক ছোট বড় কিচ্ছু থাকবে না। আল্লাহর জন্য দিনকে পিওর করে খাঁটি করে সমস্ত দিনই কাজগুলো নেক আমলগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করবে। আর ওয়ায়ুকিমুসসালাহ ওয়ায়ুতুজ্জাকা, নামাজ কায়েম করবে, যাকাত দেবে। ওয়াজালিকা দীনুল কাইয়্যিমা, এটি হচ্ছে সঠিক দিন, মজবুত দিন, সহি দিন। এই ইখলাসের অভাব হয়ে গেলে এই দিনদারি ইবাদত আমল আর সহি থাকে না। সুরা আল বাইয়েনায় আল্লাহ তাআলা এই কথাটি বললেন। ইখলাসটা এটা কিন্তু একটা বড় আমল, দেখা যায় না। নামাজ দেখা যায়, হজ দেখা যায়, রোজা পুরোপুরি দেখা না গেলেও মোটামুটি আমি তো দেখি যে আমি সকাল থেকে কিছু খাই নাই, সন্ধ্যা পর্যন্ত খাবো না ইনশাআল্লাহ। কিন্তু ইখলাস দেখা যায়, দেখা যায় না। ইখলাস কোন জায়গায় থাকে? অন্তরের ভিতরে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যে তোমার ইখলাস আছে না নাই এটা মানুষকে বয়ান করে তুমি বুঝাইতে পারবা না, তুমি আমল করে দেখাইতেও পারবা না, এটা একমাত্র আল্লাহ তাআলা জানবেন। আর এটা অন্তরের গোপন জায়গায় থাকে। তারপরে তিনি বললেন যে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, সঠিক আল্লাহর ভয়, আল্লাহর ভয় থাকলেই ইখলাস আসবে। এই জিনিসটা, তাকওয়াটা এইখানে থাকে, এইখানে এখানে, এটা দেখা যায় না। আমার জামা কদ্দুর লম্বা, পাঞ্জাবে গায়ে দিয়েছি না শার্ট গায়ে দিয়েছি, দাঁড়ি একটু বেশি না বড়, অবশ্য বড় হলে সুন্নতের বেশি স্বভাব হবে না, কোনো সন্দেহ নাই। কিন্তু এগুলো কোনো ইখলাসের প্রমাণ নাকি? না, এগুলো দিয়ে দেখানোর মতো কোনো বেশভূষা দিয়ে শারীরিকভাবে কোনো কিছু করে ইখলাসকে দেখানো যায় না। এটা আল্লাহ তাআলার ভয়, দিলের ভিতরে আল্লাহর জন্য আমল করা নিয়ত কদ্দুর আছে, এটা দিলের ইবাদত। তাহলে দিলের ইবাদতটা হচ্ছে ইখলাস। আর প্রত্যেকটি ইবাদতের একটা বাইরের দিক আছে, একটা ভিতরের দিক আছে। আমরা বাইরের দিকটা বলতে পারি যে আপনি ফরজগুলো ঠিকমতো আদায় করছেন না, সুন্নতগুলো কোন জায়গায় ছেড়ে দিয়েছেন, এগুলো আপনি মাসলা শিখতে পারবেন, শিখাতে পারবে, একজনে বলতে পারবে আপনার এখানে ভুল হয়ে গেছে, কিন্তু আরেকজনকে বলতে পারবে আপনার একটু ইখলাসের কম হয়ে গেছে, আপনার ইখলাসের বেশি হয়ে গেছে, এটা নিশ্চিতভাবে বলা আমাদের পক্ষে সম্ভব নয়। যিনি অন্তর্যামি, দিলের খবর যিনি জানেন, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের ভিতরে কি আছে সেটার খবর যিনি রাখেন, তিনি একমাত্র এটা বলতে পারবেন। তাহলে ইখলাস হলো কলবের ইবাদত, অন্তরের ইবাদত। এবং প্রত্যেকটি ইবাদতের একটা আত্মার দিক আছে, অন্তরের দিক আছে, সেটা ইখলাসের সঙ্গে জড়িত। তাহলে আমাদের নামাজের রুকু সুজুদ এগুলা অঙ্গের সঙ্গে শারীরিকভাবে উঠানামা হয়, ফরজ আর কান আহকামিগুলো, কিন্তু এটাই যথেষ্ট নয়। যদি ইখলাসের কমতি হয়ে যায়, এই ফরজ ঠিকমতো আদায় করলেও কাজ হবে না, ওয়াজিব ঠিকমতো আদায় করলেও কাজ হবে না, সুন্নত ঠিকমতো আদায় করলেও কাজ হবে না, অন্তরে পাহারা দিতে হবে। হ্যাঁ, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সূরা মুমিনের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন ওই মুমিনরা কামিয়াব হবে যারা নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে, আর সেই ভয়টা অন্তরের ভিতরেই থাকে। এখলাসের কারণেই ভয়টা আসবে, ভয়ের কারণেই এখলাস আসে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ওয়ামান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন। আল্লাহ তাআলা বলেছেন, সবাই তো দীনের দাবি করে, সবাই দীনদার, সবাই পরহেজগার মনে করে, সবাই মুমিন, সবাই মুত্তাকি ক্লেম করে, কিন্তু সত্যিকার সবচেয়ে সুন্দর দীনের মালিক ওই লোকটি হবে, সবচেয়ে সুন্দর দীনদার ওই লোকটি হবে যেই লোকটি আল্লাহর উদ্দেশ্যে নিজেকে নিবেদিত করে দেয়, প্রত্যেকটি কাজকে আল্লাহর উদ্দেশ্যে করে, আল্লাহর সন্তুষ্টির জন্য করে, আল্লাহ খুশি হবেন এই নিয়তে করে। এবং সেই লোকটি হলো আহুয়া মোহসেন, আসল মোহসেন, আসল নেককার এই লোকটাই, যে আল্লাহর ওয়াস্তে আল্লাহর উদ্দেশ্যে আমল করতে পেরেছে। আপনারা সূরা আল মুলকে শুনেছেন, আল্লাহ তাআলা বলেছেন কি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন, কারণ বলে দিয়েছেন আল্লাহ তাআলা, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি মাউত এবং হায়াত দিয়েছেন আমাদেরকে, তাই না? আমাদের জন্ম হয়, হায়াত নিয়ে আসি, তারপর কি হয়ে যায়, মাউত হয়ে যায়। এই যে জন্ম মৃত্যুর এই জীবনের এই খেলা আল্লাহ তাআলা দুনিয়াতে কিছুদিনের জন্য দিলেন, কেন দিয়েছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করে দেখতে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কে খুব সুন্দর আমল করে নিয়ে আসো, কার আমল সবচেয়ে বেশি সুন্দর, এটা আল্লাহ দেখতে চান। আল্লাহ কি দেখতে চান, আমল কার সবচেয়ে বেশি সুন্দর, কার আমল বেশি, এই কথা কি বলেছেন আল্লাহ তাআলা এখানে, কি বলেছেন, না, আমল সুন্দর কার বেশি হয়। এখন আমরা জিজ্ঞাসা করা দরকার যে আমল সুন্দর হয় কেমনে। ওলামায়ে কেরাম এর ব্যাখ্যা দিয়েছেন যে সুন্দর আমল, আহসানু আমলের ব্যাখ্যা হলো, আল ফুদাইল ইবনে আইয়াদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আই আখলাসুহু ওয়া আসওয়াবুহু, যেটা খালেস হবে আল্লাহর জন্য আর যেটা সহি তরিকায় করা হবে। দুইটা শর্ত আহসান সুন্দর আমলের জন্য, একটা হলো আল্লাহর জন্য খালেস হওয়া, আর একটা সহি তরিকায় আমলটাকে আদায় করা। আল্লাহর জন্য খালেস হওয়ার অর্থ হলো কি, যে আমি আল্লাহর উদ্দেশ্যে করব, পৃথিবীর মানুষ আমার আমল দেখে আমাকে খুব ভালো মনে করবে, এরকম কোনো চিন্তা আমার মাথায় থাকবে না। আমি যদি সবসময় পাঁচ ওয়াক্ত নামাজে পড়ি, লোকেরা বলবে, হ্যাঁ লোকটা খুব পরহেজগার, একটা সুন্দর পরিচয় হয়ে যাবে আমার, নাউজুবিল্লাহি মিন জালিক, এরকম চিন্তাই করা যাবে না। একমাত্র আল্লাহ তাআলার খাউফকে সামনে রেখে আমি আসবো। এই যে আল্লাহর উদ্দেশ্যে করা, এটি হলো আখলাসুহু, খালেস, পিওরলি আল্লাহর জন্য, খাঁটি, নিখাদ, অন্য কোনো মাকসুদ তার নাই। আর ওয়া আসওয়াবুহু সওয়াব, মানে সহি তরিকায় সম্পন্ন করা, শুদ্ধভাবে আদায় করা। কেমনি শুদ্ধ হয়, কোন আমল শুদ্ধ কিভাবে হবে, সহি কিভাবে হবে, নামাজ সহি কিভাবে হবে, যখন আমরা স্বয়ং রসুল্লাহ সাল্লাহ মত করে ওনার তরিকাকে অনুসরণ করে উনি যেভাবে নামাজ পড়তে বলেছেন সেইভাবে পড়ব, তখন নামাজটা সহি তরিকায় আদায় হবে। যেমন তিনি কি বলেছেন, সল্লু কামার আই তুমুনি উসল্লি, আমি যেভাবে নামাজ পড়ি আমাকে দেখলা, এই তরিকায় নামাজ আদায় করা, কিভাবে রুকু করেছি, কিভাবে সুজুদ করেছি, কি পড়েছি, কোন তসবি কোথায় পড়েছি, আতাহিয়াতের পরে কি দোয়া করেছি, এগুলো সব মুখস্থ করো, এগুলো শিখো, এই তরিকায় আমার মতো নামাজ পড়ো। এই দুইটা শর্তের একটা যদি মিস হয়ে যায়, ওলামায়ে কেরাম বলেছেন ইবাদত কবুল হবে না। যেমন একজনের খুব এখলাস আছে, আল্লাহর জন্য নামাজ পড়ে, আল্লাহর উদ্দেশ্য আর কিচ্ছু না, কিন্তু এখন তিনি চিন্তা করেন, আমি রুকু যখন সেজদা যখন দুইটা দেই, রুকু দুইটা দিয়ে দেই, একটু বেশি করে আল্লাহর তসবিহ পড়বো, অসুবিধা কি। খুব এখলাসের সাথে যদি করেন, কি মনে হয় আপনাদের, নামাজটা কবুল হবে? কারণ কোনটা মিস করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ তরিকাকে মিস করেছেন, হবে না, খুব এখলাস থাকলেও কাজ হবে না। আবার আরেক লোক খুব ভালো আলেম, মাশাআল্লাহ, খুব সুন্দর তরিকায় নামাজ পড়েন, রুকু সুজুদ ফরজ আর কানা হাকাম সব জানা আছে। তিনি ইমাম সাহেব, তিনি কারি সাহেব, তিনি হাফেজ সাহেব, তিনি মুহাদ্দিস সাহেব, তিনি মুফাসসির সাহেব, তিনি এত কিছু করেন যে আমি যদি খুব সুন্দর করে তেলাওয়াত করি সবাই বলবে আহারে এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে যে কি মজা, এইরকম ইমাম আল্লাহর জমিনে আরেকটা খুঁজে পাওয়া যাবে না। এইগুলা যদি তিনি তামান্না করেন দিলে দিলে এটা থাকে ওনার, এই তামান্নার সাথে নামাজ আদায় করেন, আর রুকু সেজদা আর কান হাকাম ফরজ সুন্নত ওয়াজিব সব আদায় করেন ঠিক মতো, কিন্তু ইখলাসের যে কমতি হয়ে গেল আল্লাহর কাছে কি কবুল হবে? তাহলে এই দুটো জিনিস শর্ত ইবাদত কবুল হওয়ার জন্য, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য। মানুষ আমাকে জিন্দাবাদ বললো না মুর্দাবাদ বললো কিচ্ছুর দিকে নজর দেওয়া দরকার নাই, নজর শুধু কোন দিকে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, যে আল্লাহ তাআলা কি কবুল করবেন। আমি যে কথাটা বলতেছি, এই সেন্টেন্সটা বলছি, এই বাক্যটা বলছি, আমার আল্লাহর কাছে কবুল হচ্ছে কি না? আমার আল্লাহ কবুল না করলে এত সুন্দর সুর, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর দোয়া, সমস্ত কিছু বেকার হয়ে যাবে। এই দুটো শর্তর একটাও মিস করা যাবে না। একটা প্রথমটার নাম কি? ইখলাস। দুই নম্বরটার নাম কি? সহি সুন্নত তরিকায় আদায় করা। ইখলাসের বিপরীত জিনিসের নাম কি? রিয়া। রিয়াকে বাংলা শুদ্ধ বাংলা বলে প্রদর্শন ইচ্ছা, প্রদর্শনের ইচ্ছা, দেখানোর ইচ্ছা। যে কোনো আমলের মধ্যে যদি এই রিয়া চলে আসে, আল্লাহ তাআলা এই আমলটাকে তখন তৌহিদের ভিত্তিতে কবুল না করে আল্লাহ মনে করেন যে এখানে শিরক করা হয়েছে। যদিও আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক বানায়নি, কিন্তু দেখানোর ইচ্ছার কারণে এটাও একটা শিরক। এটাকে বলা হয়েছে আশ-শিরকুল আসগর, এটা ছোট শিরক। যদিও বড় শিরক নয় যে এখানে কোন মূর্তির সামনে সেজদা করেনি, ঈসা আলাইহিস সালামকে মাবুদ বলেনি, কিন্তু এই যে দেখানোর ইচ্ছা এটাও একটা শিরক। আর এই শিরকটা হচ্ছে আশ-শিরকুল আসগর। এই ব্যাপারে হাদিস, মুসলিম শরীফের হাদিসে এসেছে, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল قال الله تعالى انا اغنى الشركاء عن الشرك من عمل عملا اشرك معي فيه غيري تركته وشركه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, কোন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, এটা একটা খাস হাদিস। এই হাদিসের নাম কি? হাদিস কুদসি। এইরকম একটা হাদিস কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শরাকা ইয়ানি শিরক, যে আমারে কিছু দিবা তা আমার সঙ্গে অন্য লোককেও শরীক করবা, এরকম শরীকের কারবারে আমি নাই। যে আল্লাহ কোরআন তেলাওয়াত করমু, আপনার কোরআন আপনিও কিছু নিয়েন আর লোকদেরকেও একটু দেই, যে তারা আমারে কইবে যে খুব ভালো কারি সাহেব, আরে এই কারি সাহেবের কই পাওয়া যায়। মানুষও খুশি হলো আর আপনিও কিছু খুশি হইয়েন, 50-50 হতে পারে, 75%-25% হতে পারে। আল্লাহ তাআলা বলছেন 1%ও না, আমি আমারে দিতে হলে পুরোটা দিতে হবে, অন্যদেরকে কিছু দিবা আমারও কিছু দিবা এই কামে আমি নাই। আনা আগনা শরাকা আনি শিরক, শিরকের করে অংশীদারি দিয়ে আমার কদর দিবা আর অন্য শরীককে নিয়ে আসবা, অন্যদেরকে কিছু অংশ দিবা, এইরকম আমলের মধ্যে আমি নেই, আমি সেটা কখনো কবুল করব না। মান আমিলা আমালান আশরাকা মাই ফিহি গাইরি তারাকতুহু ওয়া শিরকাহু, যে ব্যক্তি কোনো আমল করে আর এই শিরকের এই আমলের মধ্যে আমার সঙ্গে কাউকে কিছু অংশ দিতে চায়, আমি তার পুরো আমলকে, তার অংশকে, তার শিরককে আমার জন্য যদুর দিয়েছে পুরোটাকে আমি নিক্ষেপ করে দেব, ফেলে দেব, একটু আমি গ্রহণ করব না। এলেম শিখে যে লোকেরা লেখাপড়া করে আলেম হয়, এই ব্যাপারেও যদি আল্লাহর উদ্দেশ্যে আলেম না শিখে দুনিয়াবী উদ্দেশ্যে আলেম হতে চায়, বড় আলেম হবে, বড় চাকরি পাবে, বড় আলেম হবে তো বড় মাদ্রাসার প্রিন্সিপাল হবে, বড় আলেম হবে তো বড় মসজিদের খতিব সাহেব হবে, বাইতুল মোকাররমের খতিব হওয়া লাগবে, তার জন্য টার্গেট করে লেখাপড়া করছে, একটা বড় চাকরি, খুব সম্মান আছে, এই টার্গেট তার আছে। তাহলে কি হবে? এই ব্যাপারে হাদিস শুনেন। وقال صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله عز وجل لا يتعلمه الا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنه يعني ريحها يوم القيامه رواه ابو داود। যে এমনকি এলেম আমল তো দূরের কথা, শুধু এলেম শিখে লেখাপড়া করে দিনী তালিম শিখে দুনিয়ার কোনো পজিশন পাওয়ার জন্যে, দুনিয়ার সম্মান পাওয়ার জন্য, দুনিয়ার চাকরি বাকরি পাওয়ার জন্য যদি শিখে, তাহলে এই লোকটা জান্নাতের সুগন্ধ তার নাকে আসবে না কোনোদিন। জান্নাতের সুগন্ধ নাকে না আসলে জান্নাতে যেতে পারবে? জান্নাতে যাবে ঠিকই, কিন্তু খালি সুগন্ধ পাবে না, এই খবর নাকি? না, এই খবর না। কারণ জান্নাতের সুগন্ধ বহু দূর থেকে পাওয়া যায়, জান্নাতের কাছেও তার যাওয়ার কোনো সুযোগ হবে না। আল্লাহ তাআলা মাফ করুন। এই হাদিসগুলো ছোটকালে আমরা যখন মাদ্রাসা লেখাপড়া করছি জীবনে একবারও শুনি নাই। এই জন্য আমরা যখন লেখাপড়া করছি খালি মনে আসছে কি ফার্স্ট ক্লাস পাওয়া লাগবে, ফার্স্ট ক্লাস পাইলে বড় চাকরি পাবো, অটোমেটিক্যালি এগুলো চলে আসছিল। আল্লাহ তাআলা মাফ করে দিন। এখন মনে পড়ে যে মাদ্রাসা পড়াইতে এলে ওস্তাদের উচিত এই হাদিসগুলো ছাত্রদেরকে ভালো করে পড়ানো বোঝানো। ছাত্ররা ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য, ফার্স্ট হওয়ার জন্য, ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য, কি ভবিষ্যতে বড় চাকরি কোনটা পাবে তার টার্গেটে দিনই লেখাপড়া যেভাবে করে, আল্লাহর উদ্দেশ্য করার অনেক তালেবের এলমের মাথায় এটা থাকে না। এখন কোনো দিনই যখন জানা ছিল না ভুল করে ফেলেছে, এখন কি করতে হবে? আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে যে আল্লাহ আমি বুঝি না, তুমি আমার মাফ করে দাও। আমার আল্লাহ এত কারিম এবং রাহিম, বান্দা যদি ভুল স্বীকার করে তাহলে আমার আল্লাহ কি মাফ করে দেবেন না? অবশ্যই দেবেন। তো কাজে আমরা অনেকেই অনেক কিছু দিনের কাজ করি, অনেকেই দেশে মসজিদ বানিয়ে দিয়েছি, মাদ্রাসা বানিয়ে দিয়েছি, বিভিন্ন চ্যারিটি কাজ করি, এখনো দেই। অনেক সময় শয়তান আমাদেরকে ধোকা দিতে চায় না, তাহলে কি করতে হবে? একমাত্র আল্লাহর উদ্দেশ্যে দিতে হবে। আর অতীতে যদি এরকম কিছু হয়ে থাকে সেগুলোর জন্য আল্লাহর কাছে এখন কাঁদতে হবে যে আল্লাহ আমি যা দিছি আমি তো বোধহয় সব নষ্ট করে দিয়েছি, আমি সব নষ্ট করে দিয়েছি, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই। অনেকেই বলেন মাদ্রাসা আমরা তো বানাই দিছি, আমার ছেলেকে অ্যাডমিশন দেয় না। তাহলে আপনি যেটা দিয়েছেন সেটা কোথায় যাবে? সব হারিয়ে ফেললেন। এক মুশকিল হলো কি, শুধু হারানো না আরো বেশি হারাইতে হবে। নেকি পাইলেন না শুধু তা নয়, রিয়া করছেন কেন, এর জন্য রিয়ার কবিরা গুনার শাস্তি ভোগ করা লাগবে জাহান্নামে। তাহলে কত বড় ক্ষতি চিন্তা করে দেখেছেন। আল্লাহ তাআলা শুধু কবুল করবেন না তাই নয়, আরো হারাইতে হবে আপনার, আপনাকে কবিরা গুনা নিয়ে আমল নামা ভর্তি হয়ে যাবে। এই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে মাফ করুন। আপনারা নিশ্চয়ই হাদিস শুনেছেন, আমি একটু আগে কারি সাহেবদের এক্সাম্পল দিয়েছি কোরআন শরীফ তেলাওয়াতের কথা। এই হাদিসটা বিস্তারিত ভাবে এসেছে, অনেক বড় হাদিস। এই হাদিসটি মুসলিম শরীফের হাদিসে আসছে, সহিহ মুসলিমে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে যে ইন আউয়ালান নাস ইউকদা ইয়াউমাল কিয়ামাতে আলাইহি রাজুলুন ইস্তাশহুদা ফাউতিয়া বিহি। কিয়ামতের দিন প্রথম খেলাতেই আল্লাহ তাআলা এক লোকের হিসাব নেবেন, আর সেই লোকটা হবে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছিল, এরকম একটা শহীদকে আল্লাহ ধরে নিয়ে আসবেন। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই শোনো, তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, অনেক নিয়ামত দিয়েছি, তোমার জীবন দিয়েছি, হায়াত দিয়েছি, তোমাকে স্বাস্থ্য দিয়েছি, তোমাকে টাকা পয়সা দিয়েছি, বাড়িঘর দিয়েছি, স্বামী ছিল, স্ত্রী ছিল, যাই হইল যাই ছিল, ছেলে মেয়ে এগুলো দিয়েছি, তুমি ফামা আমেল তাফিহা, এগুলো ব্যবহার করে আমার জন্য কি করে আস? তো সে বলবে কালা কাতালতু ফীকা হাত্তা উস্তুশিদতু, বলছে আল্লাহ আপনি কি বলেন, আমি তো জানমাল সব খরচ করে দিয়ে আপনার রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে চলে আসছি, সব তো শেষ করে দিয়েছি, জানটাও আপনার রাস্তায় দিয়ে দিছি। তা আল্লাহ তাআলা বলেন কাযিবতা, না তুমি মিথ্যা বলেছ, ওয়ালা কিন্নাকা কাতালতা লিয়ুকাল জারিউন ফাকাদ কিল, তুমি কি জন্য জিহাদ করেছ সবাই বলবে এই লোকটা এত বড় মুজাহিদ, এত বীর পুরুষ, এই বীরত্বের প্রশংসা পাওয়া তোমার উদ্দেশ্য ছিল, বীর প্রতীক টাইটেল, আর কি কি আছে, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, হ্যাঁ এগুলো পেয়ে আসছ, দুনিয়াতে বহুত বাহাবা দরকার ছিল তোমার, তো দুনিয়ার বাহাবা যথেষ্ট হয়ে গেছে, আমার কাছে তোমার পাওয়ার কিছু নাই। মানুষে তোমাকে যে টাইটেল দিছে তুমি ওইটা এনজয় করার নিয়তেই বীরত্ব দেখিয়েছ, খালাস ওখানেই শেষ, আমার কাছে তোমার কোনো নেকি পাওয়া নেই। এখন নেকি পাওয়া নাই তাই বলে ছেড়ে দেওয়া হবে না, রিয়ার শাস্তি তোমাকে ভোগ করতে হবে। সুম্মা উমরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্না, ফেরেশতাদেরকে বলা হবে ধরো একে উল্টা করে জাহান্নামে উপুর করে নিক্ষেপ করে দাও। এরপরে আল্লাহ তাআলা নিয়ে আসবেন রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারা আল কোরআন, আরেক আলেম সাহেবকে নিয়ে আসবেন, এলেম শিখেছেন, সুন্দর কোরআন শিখেছেন, সুন্দর তেলাওয়াত শিখেছেন, তাজবীর শিখেছেন, তাফসীর শিখেছেন, লোকদেরকে শিখিয়েছেন, বড় ওস্তাদ হয়ে গেছেন। এই লোককে আল্লাহ ধরে বলবে কত নেয়ামত দিয়েছি দুনিয়ার মধ্যে, সব তো ভোগ করলা, আমার জন্য কি করলা, কি নিয়ে আসলা? বলে যে আল্লাহ কি বলেন, আমি তা আল্লামতুল ইলমা ওয়া আল্লামতু, আপনার দিনের এলেম শিখলাম, দুনিয়া ডাক্তার হলাম না, ইঞ্জিনিয়ার হলাম না, ওই লাইনে গেলাম না, আলেম হলাম, আর লোকদেরকে এলেম শিখালাম আবার বড় হয়ে, ও কারা তুফিকাল কোরআন, কোরআন কোরআন তেলাওয়াত করলাম, পড়লাম, পড়াইলাম, এই সব কাজে বিজি থাকলাম। আল্লাহ তাআলা বলে কাযিবতা, তুমি মিথ্যা কথা বলেছ। ওয়ালাকিন লি তাআল্লামতা লিয়ুকালা আলিমুন ও কারাতাল কোরআন লিয়ুকালা কারিউন ফাকাদ কিল, তুমি তো এই জন্য এলেম শিখেছ, এলেম চর্চা করেছ, লোকেরা বলবে বাবারে কি বড় আলেম, আমাদের সমাজে ওনার মতো আরেকজন আলেম তো আর নাই, আর এত সুন্দর কারি, এত সুন্দর তেলাওয়াত তো আরেকটা পাওয়া যায় না কোনো জায়গায়, এইগুলো বাহবা কুড়ানো তোমার উদ্দেশ্য ছিল, ফাকাদ কিল, এগুলো বলা হয়ে গেছে, যা পাওয়ার আশা করেছিল সব পেয়ে গেছে, দুনিয়াতে শেষ। তখন নির্দেশ করা হবে তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে রিয়ার শাস্তি দেওয়ার জন্য। এরপরে তিন নম্বরে আল্লাহ তাআলা ডেকে নিয়ে আসবেন অনেক বড় ধনী সাহেবকে, আল্লাহ তাআলা বলবেন যে এত নেয়ামত দিলাম, এত ধন দৌলত তোমাকে দিয়েছি, আমার জন্য কি করলাম? সে বলে যে আল্লাহ কি বলেন, আমি তো টাকা পয়সা সব নিজে খাইনি, শুধু মা তারাক্তু মিন সাবিলিন তুহিব্বু আন ইনফাকা ফিহা ইল্লা আনফাক্তু ফিহা লাকা, যে আল্লাহ যখনই আল্লাহর রাস্তায় দেওয়ার কথা এসেছে, যখনই যে খাতে আমার কাছে চাওয়া হয়েছে ফি সাবিলিল্লাহ, আমি তো অকাতরে দান করেছি, যাকাত সাদাকাত ছাড়াও, হ্যাঁ, আমি অনেক দান খয়রাত করেছি আল্লাহ আপনার রাস্তায়। আল্লাহ তাআলা বলবেন কাযিবতা, মিথ্যা কথা বলেছ, তুমি দিয়েছ কি জন্য? লোকেরা বলবে হাদা, হ্যাঁ, রাজুলুন করিম জওয়াদ লিউকালা জওয়াদ, লোকেরা বলবে বড় দানবীর, হাজী মোহাম্মদ মহসিনের মতো কিছু একটা, খুব দানশীল, খুব বড় জেনারাস দানবীর, অমুক লন্ডনী সাহেব এসেছেন তার জন্য সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছে, পত্রিকায় ফটো দেওয়া হবে, এগুলো তো করা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কি চাও এখন আমার কাছে? তুমি এগুলোর জন্য আমার মালকে খরচ করলা আর বললা যে আপনার রাস্তায় খরচ করেছি, মিথ্যা কথা বলেছ, জাহান্নামে যাও, উপুর করে তাকে ফেলে দেওয়া হবে। তাহলে বোঝা গেল তো, খালি এই তিন লোককেই আল্লাহ শাস্তি দিবেন আর বাকি লোকদেরকে শাস্তি দিবেন না? যে কোনো ভালো কাজ করে, নেক কাজ করে, লোকদের বাহবা কুড়ানোর উদ্দেশ্য থাকে, লোকদেরকে রাস্তা বানিয়ে দেয়, লন্ডন থেকে বহু টাকা খরচ করে, যশ খ্যাতি অর্জন করে, ভোট পাওয়া উদ্দেশ্য, এটা কি ইখলাসের সাথে হয়েছে না রিয়ার সাথে হয়েছে? এই রিয়া, কাজেই এটা কোনো কাজে আসবে না। এই যে রিয়া না আর ইখলাসকে ধরে রাখা, এই কাজটা কি খুব সহজ না খুব কঠিন, এই বিষয়ে সাল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তারি রাহিমাহুল্লাহ একজন বড় আলেম ছিলেন, ওনাকে একবার প্রশ্ন করা হলো, আইয়ু শাইইন আসাদ্দু আলান নাফস, কোন কাজটা নাফসের বেশি কঠিন, নাফসে করতে চায় না মোটেই? তিনি বললেন যে ইখলাসকে ধরে রাখাটা নাফসের জন্য সবচেয়ে কঠিন কাজ। নাফসকে জোর করে নামাজও পড়াই দিতে পারবা, নাফসকে জোর করে ধরে নিয়ে কষ্ট হলে রোজা রাখাই দিতে পারবা, 30 রোজার পরে 6 রোজাও তোমাকে হয়তো রাখাই দিবে পারবা, মোটামুটি হজ করতে পারবা, উমরা করতে পারবা, নাফস এত কষ্ট পায় না, কিন্তু একটা কাজে নাফস বেশি কষ্ট পায়, আর সেই কাজটা হচ্ছে আল ইখলাস, ইখলাসের কাজ। কারণ হচ্ছে আল ইখলাস লি আন্নাহু লাইসা লাহা ফিহি নাসিবুন, কারণ নাফস, নাফস মানে নাফসে যেটা কুমন্ত্রণা দেয়, আম্মার আল ইসু, নাফসের এই যে অসৎ একটা দিক আছে, এই দিকটা ইখলাস থাকলে সে মনে করে যে ইখলাস হয়ে গেলে তো আমি কিছু পাইলাম না, সবটা আল্লাহর জন্য চলে গেল। এখন নফসে কিছু পাইতে চায়, সে ছাড়তে চায় না সহজে, সে ছাড়তে চায় না এই কাজ, এই ছাড়াটা এবং আল্লাহর জন্য পুরো ইখলাসের সাথে দিয়ে দেওয়াটা, এটা হলো তার জন্য সবচেয়ে কঠিন কাজ। ইমাম সুফিয়ান আস-সাউরি রাহমাহুল্লাহ আলাইহি তাআলা বলেন যে মা আলাস্তু শাইয়ান আশাদ্দ আলাইয়া মিন নিয়্যাতি ইন্নাহা তাতাকাল্লাবু আলাইয়া। ইমাম সুফিয়ান আস-সাউরি নিজের অভিজ্ঞতা বলেন, অনেক উঁচু মানের ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, এই লেভেলের ইমাম তিনি, অনেক বড় মুহাদ্দিস তিনি, ফকিহ উনি বলেন, এবং খুব নিকা, এই ইখলাসকে নিয়ে ডিল করতে গিয়ে আমি বড় ঝামেলায় পড়েছি নফসের সাথে, নফসে এটাকে ধরে রাখতে চায় না, আমি জোর করে নিয়ে আসলেও একটু পরে নফস আবার এটাকে সরাই দেয়। জিম্মা আলাস্তু শাইআন শাদ্দা আলাইয়া মিন নিয়্যাতি, ইখলাস সহিনিয়ত, সহিনিয়তে আমল করা, এটাকে আমি যদিও ধরে নিয়ে একটু পরে আবার সে উল্টে দেয়, ইনহা তাতাকাল্লাবু আলাইয়া, এটা আমি ধরে রাখতে পারি না, উল্টে যায়। এই জন্য অনেক সময় দেখা যায় যে আপনি যখন দান করেছেন ভালো নিয়তে দিচ্ছেন, কিন্তু দেশে গিয়ে আপনারা যখন তারা বড় একটা সম্বর্ধনা দেয় নেই, আপনার মন খারাপ হয়ে গেছে, এই সময় সে নফসে আপনার নিয়তকে উল্টাই দিল, আগে ঠিকই ছিল অনেকদিন পরে উল্টাই দিল। আপনি মসজিদে দিয়েছেন, অনেক টাকা দিলেন, দেওয়ার সময় ভালো দিয়েছেন, পরে করলেন যে আচ্ছা এত টাকা দিয়েছি তো আমার তো চেয়ারম্যান বানানো উচিত, এখন আপনার মসজিদে চেয়ারম্যান বানার শখ হয়ে গেল, চেয়ারম্যান না বানলে আপনি এই মসজিদে আর এক পয়সা দিবেন না, নামাজও পড়বেন না, নাউজুবিল্লাহ, এরকম কারবার দেখেন নাই, বহু মসজিদে এইগুলো দেখা যায়। তো এই যে সেই কাজটা করলো, তার নিয়ত হয়তো বা প্রথমে ভালোই ছিল, পরে দেখা গেল এই নিয়তের মধ্যে ত্রুটি চলে এসেছে, কারণ তাতাকাল্লাবু আলাই, এটা উল্টি যাইতে চায়, এটা ঠিক থাকতে চায় না। এই জন্য নিয়তকে পাহারা দিতে হবে, নিয়ত শুধু প্রথম করার সময় নয়, নামাজের নিয়ত আমরা করি শুরুতে, ওই নিয়তটা আসলে আল্লাহর জন্য করার নিয়ত। মাঝখানে শয়তান ঢুকে পড়ে, এই কথা সেই কথা মনে করায়, সালাম ফিরানো পর্যন্ত মনে রাখতে হবে, শুধু আমল করা নয়, আমল করার পরেও মউত পর্যন্ত নিয়তকে সহি রাখতে হবে, কারণ শয়তান চাইবে আপনি আমল করছেন 10 বছর আগে, তারপরে আপনার নিয়ত নষ্ট করতে আসবে, এখন আমল করা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এরপরেও নিয়তকে নষ্ট করার আশঙ্কা আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একদিন শয়তান বলল, তোমারে কিছু করতে পারলাম না, আর মানুষ যখন অনেক বড় নিকার হয়ে যায় আল্লাহ তাআলা তাদেরকে আরো অনেক কিছু দেখান, যে তুমি তো আমার থেকে বড় নিরাপত্তায় চলে গেলা, তুমি আমার থেকে, আমার দুষ্টমির থেকে বেঁচে গেলা, সেফ থেকে গেলা, তোমার কাছে পৌঁছার আমার কোনো ব্যবস্থা নাই, তুমি সেফ। এই কথা সে বললো, এখানে বলার মধ্যে তার উদ্দেশ্য কি জানেন, কি উদ্দেশ্য বলেন তো, ওনারে পাম দেওয়া। উনি মনে করেন বাহ বাবা, আমি তো বোধহয় বড় অনেক বড় অলিয়া উলিয়া কিছু হয়ে গেছি। তখন তিনি বললেন যে শোনো, আমার মৃত্যুর দম যাওয়ার আগ পর্যন্ত তোমার কাছ থেকে আমার নিরাপত্তা নাই। তখন সে চেহারাটা কালো করে হতাশ হয়ে চলে গেল, যে লাস্ট চান্স হারাইলাম বোধ হয়, মৃত্যুর আগ পর্যন্ত রেহাই নাই। শয়তান মৃত্যুর আগ পর্যন্ত ধোকা দিতে আসে, এবং মৃত্যুর সময় তার ফাইনাল ধোকা, জানেন তো ফাইনাল ফিতনা শয়তানের আসে, শেষ মুহূর্তে আসে মানুষকে ধোকা দেয়। তো কাজেই শয়তান মানুষের নিয়তকে নষ্ট করার জন্য, ইখলাসকে নষ্ট করার জন্য আমলের বহু পরেও চেষ্টা করবে। ইমাম আল গাজালি রহমাহুল্লাহ, ওনার এক্সপিরিয়েন্স, উনি যখন কেবল দিনের দিকে এসেছেন এবং আমল করা শুরু করে দিয়েছেন, তখনও এত ম্যাচিউরিটি হয় নাই, মানে কিছু ইয়ং বয়সেও আছেন, পুরো ম্যাচিউরড হন নাই। তো তিনি একদিন এক জায়গায় বয়ান শুনলেন, কোন সহি হাদিস এভাবে নাই, হাদিস থাকলে সেটা দাইফ, না যাই কোন এক বয়ানে তিনি শুনছেন, বয়ানের মধ্যে বলা হয়েছে যে মান আখলাস আলিল্লাহি আরবাইনা ইয়াওমান তাফাজ্জারাত ইয়ানাবিউল হিকমা মিন কলবিহি আলা লিসানিহি, যেই ব্যক্তি 40 দিন ইখলাসের সাথে আল্লাহ তালার ইবাদত করবে, আল্লাহ তালা তার জবান দিয়ে হেকমতের কথা বের করবেন, মানে তার জবান দিয়ে কোনো ফালতু কথা আসবে না, খুব জ্ঞানের কথা আসবে। তিনি কথা যেটা বলবেন খুবই কিমতি কথা বলবেন, জ্ঞানের কথা বলবেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন। এটা কোনো সহি হাদিস নাই। ইমাম গাজালি মাঝে মধ্যে কিছু দৈফ হাদিসও নিয়ে গেছেন আর কি, এটা হলো ওনার মুশকিল। যাই হোক, এখন উনি 40 দিন খুব করে এখলাসের সাথে আল্লাহর ইবাদত করলেন, করে এখন দেখেন যে কথাবার্তা তো আগের মতোই রয়ে গেছে, এখন তার হেকমত তো আসে না। এখনো যে হেকমতের আশা তিনি এতদিন এখলাসের সাথে করলেন, হেকমত নাই। তখন তিনি ওনার শেখকে জিজ্ঞাসা করলেন যে আমি তো 40 দিন ইবাদত করলাম খুব মনোযোগ দিয়ে, আমার যেন আল্লাহ একটু হেকমত দেয়। 40 দিন পরে তো দেখি যে হেকমত আমার আসলো না কিছু এখন। তখন ওনাকে বলা হলো যে না, আখলাস তো আর বাইনা ইয়াওমান, হ্যাঁ তুমি যে 40 দিন হেকমত করেছ, ইবাদত করেছ, তোমার টার্গেট ছিল হেকমত পাওয়া, তোমার টার্গেট আল্লাহ কবুল করবেন তোমাকে, আল্লাহ নেকি দিবেন, আল্লাহর কাছে কামিয়াব হয়ে যাবা, ওইটা তো তুমি মিস করে ফেলেছ। তিনি বলছে ও আমি এখানে আমার ভুল বুঝতে পেরেছি, যে না আমি হেকমত পাওয়ার উদ্দেশ্যে ইবাদত করা ঠিক হয় নাই, আমি করব আল্লাহর জন্য, আল্লাহ কবুল করবেন, এর বিনিময়ে আল্লাহ সন্তুষ্টি পাবো, এইটা হলো আমার আসল টার্গেট। হেকমত দিবেন কি দিবেন না, পাবেন কি পাবো না, এটা আপ টু আল্লাহ। তাহলে এই পিওর আল্লাহর উদ্দেশ্যে করা এটা বিরাট বিষয়। এইখানে যদি ইখলাসের অভাব থাকে তাহলে কি হয়ে যায়, সেই জায়গায় রিয়া চলে আসে। আমরা কিভাবে এই রিয়া থেকে বাঁচতে পারি আর কিভাবে আল্লাহ তালার উদ্দেশ্যে ইখলাসের সাথে ইবাদত করতে পারি, কিছু টেকনিক আমাদের জানা দরকার। 1 নম্বর টেকনিক হলো যে আল্লাহ তালা আমাকে হুকুম করেছেন আমি ইবাদত করি আল্লাহর হুকুমকে মানার জন্য, এই জন্য রোজা রাখলেই শুধু হবে না, তেয়ামুল্লাইল করলেই হবে না। হাদিসে কি বলেছে, মান সামা রমাদানা ইমানান ওয়া ইহতিসাবান, মান কামা রমাদানা ইমানান ওয়া ইহতিসাবান। ইমান যে আল্লাহর হুকুম, আর ইহতিসাব যে আল্লাহ তালা কবুল করে আমাকে নেকি দিবেন, এই উদ্দেশ্যে ইবাদত করতে হবে, উদ্দেশ্য ঠিক করে ফেলতে হবে। 2 নম্বর হলো আমি কি কাজ করি, কত টাকা দান করি, এসব আল্লাহ তালা দেখছেন, কোন অন্তরে দেই, আমি চাই কি। ইন্নাহু আলিমুম বিদাতি সুদূর, তিনি অন্তর জামি, তিনি জানতেছেন আমার মনের ভাবটা কি। এখন আমার মনে যদি অন্য কোনো ভাব থাকে আল্লাহ তালা সঙ্গে সঙ্গেই ধরে ফেলবেন না, ধরে ফেলবেন না, টের পেয়ে যাবেন, বুঝতে পারবেন আমি সর্বনাশ হয়ে যাব। 3 নম্বর হলো যে আমাদের মনে অনেক সময় রিয়া চলে আসতে পারে, কিন্তু আমরা যদি চিন্তা করি যে আমি যে রিয়া করতে চাই আমার আমল কি কবুল হয়েছে আল্লাহর কাছে, আমার কি সহি তরিকা মতো করতে পারছি, নিজের ত্রুটির কথা মনে করতে হবে বেশি করে, যে আমার কি আমল ঠিক মতো হচ্ছে, নিজের কমতির কথা ইজহার করতে হবে, তাহলে ওই রিয়া করে বাহবা পাওয়ার নিয়তটা গায়েব হয়ে যাবে। যে আমার ত্রুটি, আমি তো এত সুন্দর করে নামাজ পড়তে পারি না, আমি তো অনেক তাড়াহুড়া করি, আমার তো খুশু খুজু নাই, আমার নামাজের কি উপায় হবে, এগুলো নিজেকে নিজের অয়ুবটাকে দেখা, নিজের গুণাটাকে বড় করে তুলে ধরা। তারপরে 4 নম্বর চিন্তা করতে হবে যে আল্লাহ যদি ট্যার পান যে আমার অন্তরে সামথিং এলস আছে, তাহলে আমার অবস্থা কাহিল হয়ে যাবে, এই ভয় দিলে নিয়ে আসা। আপনি যদি কোনো বড় অফিসে চাকরি করেন আর জবে আসেন, আপনার ম্যানেজার এসেছে, সুপারভাইজার এসেছে, আর যদি দেখা যায় যে আপনি ফাঁকি দিচ্ছেন, আপনি গন্ডগোল কিছু করছেন, ধরা পড়ে যায়, তাহলে আপনার চাকরি চলে যেতে পারে। তাহলে আপনি খুব কেয়ারফুল থাকেন যে সব ঠিক মতো হচ্ছে কিনা দেখতে হবে। এখানেও আমল করতে গিয়ে কেয়ারফুল থাকতে হবে যে আমার অন্তরের মধ্যে 2 নম্বর কিছু আছে কিনা, এতে যদি আল্লাহ টের পেয়ে যান আমাকে আল্লাহ অনেক বড় শাস্তি দিবেন। এই পয়েন্টটা নিজের অন্তরে নিয়ে আসা। 5 নম্বরে হলো যে কিছু কিছু নেক আমল গোপনে গোপনে করা, কোনো কোনো আমাদের দান খরাত ওপেনলি করতে হয়, স্যার আমি আপনার কাছে চাইলাম আপনি আমাকে দিলেন, তা আমি দেখলাম আপনি দিলেন, এরপরে মসজিদের জন্য চাইলাম দিলেন, কারণ এর মধ্যে ফায়দা আছে যে আপনার দেওয়া শুনে বাকি ভাইরা উৎসাহিত হয়ে গেলেন। এই জন্য আল্লাহ তালা বলেন না যে গোপনে দিলেই শুধু সওয়াব হবে, আল্লাহ তালা বলছে প্রকাশ্য দিলেও সওয়াব হবে, কিন্তু অন্তরকে পাহারা দেওয়া লাগবে। এটা যেমন দেব, আবার সবসময় প্রকাশ্য না দিয়ে কিছু জিনিস গোপনেও দেওয়া উচিত, কিছু আমল গোপনে করা উচিত, তাহলে ব্যালেন্স হবে। তাহলে ইনশাআল্লাহ এটা প্রমাণ হলো যে আপনি ইখলাসের সাথে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এরকম নামাজ পড়ার ক্ষেত্রে জামাতে মসজিদে আসতেছেন, মসজিদে অনেকে শুধু মসজিদেই নফল নামাজ পড়েন, নফল নামাজ ঘরে পড়া উচিত, কারণ রিয়া কম হবে, কম লোকে দেখবে। এমনকি যারা আল্লাহকে বেশি ভয় করতেন নেককার, তারা এমনভাবে কোনার মধ্যে গিয়ে পড়তেন তার স্ত্রীও যাতে না দেখে যে নামাজ পড়তেছেন, এরকমও করেছেন। কারণ এই যে নফস যেটা চায়, নফসের চাহিদাকে কন্ট্রোল করার জন্য, নফসকে সোজা করার জন্য কিছু আমল, কিছু দান খয়রাত সবকিছু গোপনেও করা উচিত। তার অর্থ যে প্রকাশ্য করা যাবে না তা নয়। ওলামা কেরাম আবার বলেছেন, এখন এমন যদি হয় যে একটা ব্যক্তি যখনই মসজিদে আসেন উনি তাহিয়াতুল মসজিদ পড়েন, এখন আজকে অনেক মানুষ আছে সবাই দেখবে এই জন্য আমি তাহিয়াতুল মসজিদ পড়বো না, রিয়ার ভয়ে তাহিয়াতুল মসজিদ ছেড়ে দেবো নাকি, আমি প্রত্যেকদিন কোরআন শরীফ এক পারা পড়ি। আজকে অনেক লোক আছে তারা দেখতেছে আমি কোরআন শরীফ পড়ি, তাই বলে কি আমি কোরআন শরীফ পড়া বন্ধ করে দেবো নাকি? আমি যদি তাহাজ্জুদ পড়ার আল্লাহ তাআলা তৌফিক দেন, আমি যদি সবসময় চেষ্টা করি, তাহলে আজকে আমার অনেক মেহমান আছে তো তাহাজ্জুদ পড়বো না, থাক মেহমানরা দেখে ফেলবে, থাক এটা দরকার নাই। আপনি আপনার আমল করে যান, রেগুলার আমলকে ছেড়ে দেবেন না রিয়ার ভয়ের কারণে, কিন্তু কিছু আমলকে গোপনে করার জন্য মাঝে মধ্যে সুযোগ নিতে হবে, তাহলে ইনশাআল্লাহ রিয়া আর আসবে না আর ইখলাসেরও কমতি হবে না। মানুষ অনেক সময় মানুষের কাছে ভালো পাওয়া, সুনাম, সুখ্যাতি অর্জন করা, এটা কিন্তু মানুষের একটা হিউম্যান নেচার, চাহিদা আছে। সবাই আপনাকে ভালো বলুক, কেউ আপনাকে খারাপ বলুক না, এটা সবাই চায়, এর মধ্যে দোষের কিছু নাই। স্বাভাবিক কি জন্য আমাকে লোকেরা খারাপ মনে করবে, এটা তো কোনো ফজিলতের বিষয় না। কিন্তু অনেক সময় এই চাহিদাটা আখেরাতের চাহিদাকে হারিয়ে দেয়। এই জন্য সবচেয়ে সবার আগে আল্লাহ তাআলার সঙ্গে ডিলিংটা সারতে হবে, এরপরে বান্দাদের সঙ্গে ডিলিং এর প্রশ্ন আসবে। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ফামান খালাসাত নিয়াতুহু ফিল হাক্কি ওয়ালাও আলা নাফসিহি কাফাহু আল্লাহু মা বাইনাহু ওয়া বাইনান নাস। যে ব্যক্তি এই হকের আমল করতে গিয়ে সে আল্লাহর কাছে আগে দেখে যে আমি যে কথাটা বলি, এই কাজটা করি, এই আমল করি, এটা আগে সে ঠিক করে ফেলে, তারপরে সে বলে কাফাহুল্লাহু মা বাইনাহু ওয়া বাইনান নাস। তাহলে হক কথা বলার জন্যে মানুষ যদি তাকে ভুল বুঝে, আল্লাহ তাআলা সেটা দায়িত্ব নিয়ে নেবেন। অনেকে খালি মানুষকে চিন্তা করে, আমি কথাটা বললে মানুষ কি মনে করবে, কিভাবে নেবে, আগে দেখতে হবে আল্লাহ কিভাবে নেবেন, আল্লাহ খুশি হবেন কিনা এই কথা বললে, এই কাজ করলে, এটা আগে দেখতে হবে। আমাদের মসজিদকে ভালো বলবে, আমাদের সংগঠনকে ভালো মনে করবে, আমাদের মার্কেজকে খুব গুরুত্ব দিবে, আমাদের জামাতের পিছনে বেশি লোক আসবে, এরকম অনেকেই মনে করে থাকেন। এটা ইখলাসের বিপরীত হয়ে যায়, টের পান না। মনে করতে হবে কি যে আগে আল্লাহ তাআলা এটাকে কিভাবে নেবেন, এই জন্য আমি করব। মানুষ ভালো মন্দ নেবে না নেবে এটা কনসিডারেশন রাখার কোনো দরকার নাই। ওয়ামান তাযাইয়ানা বিমা লাইসা ফীহি শানাহুল্লাহ। আর যে ব্যক্তি তার ভিতরে ইখলাসের অভাব, কিন্তু ভাবভঙ্গিতে তার নিজেকে খুব মুখলেস প্রকাশ করার চেষ্টা করে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি মানুষের সামনে ধরাইয়ে দিয়েই ছাড়বেন। যে ব্যক্তি নিজেকে খুব মানুষের কাছে ভালো করে পেশ করতে চায়, গ্রহণযোগ্য হতে চায়, আল্লাহ তাআলা খুশি আছে না নাই সেটার পরোয়া করে না, আল্লাহ তাআলা তাকে মানুষের কাছে লাঞ্ছিত করেই ছাড়বেন। ইন্নামাল আমালু বিনিয়াত, যে নিয়তের উপরে সমস্ত আমল নির্ভর করে। তারপরে ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তার আমলের যাজা পুরস্কার ওইটাই পাবে যেটা তিনি নিয়ত করেছেন। নিয়তের আমরা দুটো অর্থ বুঝি, একটা হলে যে নামাজের নিয়ত করি, ফরজ পড়তেছি না সুন্নত, ফজর না জোহর না মাগরিব না ইশা, এইটা নিয়তের, এটাও নিয়তের একটা অংশ, কিন্তু খুবই আংশিক জিনিস। যে অনেক নিয়ত আছে যে সেটা এরকম কোনো স্পেসিফিক কিছু বোঝায় না, নিয়ত অর্থ সেখানে সহি নিয়ত বোঝানো হয়েছে, ইন্টেনশন, মনের ইচ্ছাটা, কল্পনাটা কি আল্লাহর উদ্দেশ্যে না আল্লাহর উদ্দেশ্যে নয়, এইটা হলো নিয়তের আসল জিনিস। এই জন্য আপনারা যখন কোন লোকেরা গ্রামে গিয়ে জিয়াফত খাওয়ায়, তো খাওয়া দাওয়া করাইছে, করানোর পরে এখন কোন জায়গা হোক দেখা গেল যে একটু স্বাদ কম হয়ে গেছে গোস্ত, বা গোস্ত পাকের সময় একটু পোড়া গেছে, তো খাইয়ে দিয়ে যাওয়ার সময় লোকেরা বলে নিয়ত ভালো ছিল না এই জন্য গোস্ত মজা হয়নি। গরু দশটা দাবাই করলে কি হবে, নিয়ত ভালো ছিল বলে কিনা লোকেরা বলে, এটা কমন না? তো এটার অর্থটা কি? এটা বুঝাইতে চাইলো লোকেরা যে তার নিয়তের মধ্যে নামাই তো কিছু তো বলে নাই, অন্তরের ভিতরে চেয়েছে কি, নিয়ত অনুযায়ী বরকত, এইভাবে লোকেরা কথা বলে। তো এই যে এটাই এই বুখারীর হাদিস মিন করেছে যে আপনার আমল আপনি কোন নিয়তে করেন, কোন উদ্দেশ্যে করেন, এইটা হলো আসল নিয়ত। আল্লাহর উদ্দেশ্যে করা হয় কিনা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই হাদিস দিয়ে শুরু করলেন। আপনারা জানেন প্রত্যেক বাংলা যারা বাংলা বই পড়েছেন, আরবি পড়েন আর ইংরেজি পড়েন, প্রত্যেক বইয়ের শুরুতে একটা ভূমিকা থাকে, ইন্ট্রোডাকশন। কোরআন শরীফের ভূমিকা হইল সুরা আল ফাতিহা। ইমাম বুখারী নিজে আলাদা কোনো ভূমিকা লেখেন নাই, তিনি এই হাদিসটা দিয়ে শুরু করে দিয়েছেন। সমস্ত লোকেরা আলেম ওলামারা মনে করেন ইমাম বুখারীর ভূমিকা হচ্ছে এই হাদিসটা, যে আমি যে এই হাদিস লেখি তিনি নিজেকে বুঝাতে চাইলেন প্রথমে, আমি যেন আল্লাহর উদ্দেশ্যে এই কাজটা করি। আমি কিতাব লিখে দেয় সবাই বলবে বাহা বা বা বা, বুখারী কত বড় মুহাদ্দিস ছিল, কি কাম করে গেছে। এই কথা অন্যান্য থাকে তাহলে আল্লাহর কাছে কিছুই পাবেন না তিনি, তিনি আল্লাহর উদ্দেশ্যে করে যাবেন। আর যারা পড়বে এটা পড়ে আলেম হবে, এটার পরে যারা দার্স করবে, এই বুখারী তালিম যারা করবে, তারা যেন এই নিজের অন্তরকে নিয়তকে যেন পাহারা দেয়, আল্লাহর কাছে যেন তৌফিক চায়, শয়তান যেন তাদেরকে ধোকা না দেয়, এই তালিম তিনি দিলেন। আল্লামা ইবনে হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইমাম বুখারীর এই হাদিস থেকে, এই ইন্নামাল আমালু বিন্নিয়াতের এই হাদিসটা এখানে যে তিনি আনছেন, এখান থেকে ওলামা ইকরাম 70টা মাসালা বের করেছেন, এত গুরুত্বপূর্ণ হাদিস। ফাতুল বারীতে এগুলো বিস্তারিত আলোচনা করা আছে। তো নিয়ত এত বড় বিষয়, এটাকে হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আর এই নিয়তে একটু নষ্ট হয়ে গেলে সেই জায়গায় ইখলাসের জায়গায় ঢুকে পড়বে শেরেক, আর সেটা হচ্ছে আর শেরেকুল আসগার, ছোট শেরেক। এই ব্যাপারে একটা হাদিস আমরা শুনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আখওয়া ফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন মুসনাদে আহমদে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি তোমাদের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি ভয় করি সেটা হচ্ছে ছোট শেরেক। তোমরা বড় শেরেক অনেকেই করবে, কিন্তু আলহামদুলিল্লাহ অনেকেই বড় শেরেক করবে না। আপনারা যারা এখানে আসছেন কেউ তো মূর্তির কাছে যান না, কেউ মাজারের কাছে গিয়ে বলে না যে আমার ভালো মন্দ করে দাও, করেন না, আলহামদুলিল্লাহ আপনারা বেঁচে গেছেন। বড় শেরেক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিয়েছেন, কিন্তু ছোট শেরেক এটা থেকে কয়জনে মাপ পেয়ে গেছি? তিনি বলেন যে আমার বেশি ভয় হচ্ছে ছোট শেরেকে তোমরা অনেকেই ডুবে থাকবা, টের পাবা না। কালু ইয়া রাসূলুল্লাহ আমার শেরকুল আসগার, সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর নবী ছোট শেরেক আবার কোনটা? তিনি বলেন আর রিয়া, এই ছোট শেরকের নাম হচ্ছে রিয়া। এই রিয়ার ছোট শেরকের ব্যাখ্যা তিনি বললেন পরের হাদিসে যে আশিরকু ফীকুম আখফা মিন দাবিবিন নামল, তোমাদের মধ্যে এই ছোট শেরেকটা কিভাবে ঢুকবে জানো, পিপিলিকা পিঁপড়া যেভাবে ঢুকে টের পাওয়া যায় না। পিপিলিকা যখন হাঁটে ঘরের এক মাথা থেকে আরেক মাথা অনেক সময় তারা জার্নি করে, এক মাথা থেকে আরেক মাথা দলে দলে যায়, কিন্তু কোনো টের পাওয়া যায়, আওয়াজ পাওয়া যায়, ধুমধুম করে কোনো শব্দ হয়, কোনো শব্দ নাই, কিন্তু তারা চলছে ঠিকই, নিঃশব্দে তারা চলে যাচ্ছে, নিঃশব্দে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঢুকে যাচ্ছে, কোনো শব্দ নাই। যে তোমাদের শেরেক এরকম গোপনে পিঁপড়ার মতো নিঃশব্দে আস্তে করে তোমাদের দিলের মধ্যে ঢুকবে, টেরই পাবা না। কোন সময় তোমার ছোট শেরেক ঢুকে গেল তুমি রিয়া করে ফেললা। তারপরে সাহাবীরা তো ঘাবড়াই গেলেন এই হাদিস শুনে, সর্বনাশের কথা কিভাবে বাঁচা যাবে। তিনি বললেন সাআদুল্লুকা আলা শাইইন, একটা কথা শিখাই দিই, একটা দোয়া শিখাই দিই, এটা যদি আমল কর আল্লাহ তাআলা ছোট শেরেক এবং বড় শেরেক সবগুলো থেকে আল্লাহ তোমার মাফ করে দিবেন। সে দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আশরিকা বিকা ওয়া আনা আ'লামু যে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই এমন শিরিক থেকে যেটা আমার জানার সুযোগ হয়, যে জেনে শুনে শিরিক করা এটা থেকে যেমন পানা চাই, আর যে শিরিকের আমি জানিও না খেয়ালও করিনি অচেতন ভাবে ঢুকে গেছে এরকম শিরিক থেকেও আল্লাহ আমি আপনার কাছে পানা চাই, আপনার কাছে মাফ চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আন আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। যে তুমি এই দোয়াটা পড়ো, তাহলে এই দোয়াটা পড়া দরকার। শুধু দোয়া পড়া নয়, এই দোয়া যদি এইটা মুখস্থ নাও থাকে তাহলে শিরিক থেকে রিয়া থেকে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পানা চাইতে হবে। সর্বশেষে একটা হাদিস দিয়ে সম্পন্ন করি, সেটা হচ্ছে যে কোন কোন আমল আছে, এখন রিয়ার ভয়ে যদি আমরা কেউ আমল না করি তো কি উপায় হবে? মসজিদের কাজের দরকার, এখন বেশি করে দিলে রিয়া হয়ে যায় কিনা এই ভয় আর দেবই না, সবাই চুপ করে বসে আছে কেউ দেব না, তো মসজিদ আর হবে হবে না, মাদ্রাসাও হবে না, তাহলে এই ভয় কি রিয়ার কাজ ছেড়ে দিতে হবে, ভালো কাজ ছেড়ে দিতে হবে? না, রিয়া যাতে না আসে পাহারা দেব, আল্লাহর কাছে তৌফিক চাইব, কিন্তু নেক কাজকে ছেড়ে দেওয়া যাবে না। এক সাহাবি বললেন, আমরা যখন কোনো ভালো কাজ করে ফেলি আসলে তো আমরা আল্লাহর উদ্দেশ্যে করছি, কিন্তু পরে দেখি যে লোকেরা আমাদেরকে একটু প্রশংসা করে ফেললো, মাশা আল্লাহ আপনি বড় সুন্দর বয়ান করলেন, আমরা অনেক ফায়দা পেয়েছি, এখন এই কথা বলার কারণে আমি যদি আলহামদুলিল্লাহ আগে থেকেই নিয়তকে আল্লাহর কাছে এখলাসের হাতে আসি, তাহলে এই বেচার এই কথা বলার কারণে কি আমার সমস্ত বয়ান সব শেষ হয়ে গেল? না, ইনশাআল্লাহ শেষ হবে না। তিনি বললেন যে দেখো, তোমরা ভালো কাজ করার সময় পরে আগে পিছিয়ে তোমরা যদি নিজেরা চাহিদা না থাকে যে লোকেরা বলুক এগুলো, তুমি আল্লাহর উদ্দেশ্যে করো এটা যদি থাকে, এরপরে যদি লোকেরা তোমাকে এসে প্রশংসা করে, তাহলে তিলকা আজল আজরুল মুমিন আও কামা ক্বাল আলাইহিস সালাম, এটি হচ্ছে মুমিনের নগদ পুরস্কার আল্লাহ দিয়ে দিলেন দুনিয়ার মধ্যে, তার আখেরাতের পাওনা আল্লাহ নষ্ট হতে দেবেন না। তাহলে এই যে কিছু ভালো কাজ করলে যদি লোকেরা আপনাকে মহব্বত করে, পছন্দ করে, আপনার ব্যাপারে কোনো জায়গায় ভালো কথা বলে ফেলে, আপনার নিয়ে যদি সহি থাকে ইনশাআল্লাহ, আর আপনি যদি সেটা না চান, অটোমেটিক্যালি লোকদের জবান থেকে এসে গেছে, তাহলে আলহামদুলিল্লাহ এটা আপনার জন্য ক্ষতির কারণ হবে না। কিন্তু আমরা তো আগেই থেকে নিজের নামে মসজিদ করে ফেলি, নিজের নামে মাদ্রাসা করে ফেলতে হবে, এরকম নাম ঢুকে দেওয়ার নাম পাওয়ার অনেক আমাদের বিরাট সাধনা থাকে, সেটাই ক্ষতির কারণ, কিন্তু লোকেরা অটোমেটিক্যালি করলে এটা ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আজকে আমরা যদি শুনলাম যে সহি নিয়তের গুরুত্ব, ইখলাসের গুরুত্ব, আর কিভাবে রিয়া থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে, নিজে নাফসকে পাহারা দিতে হবে, এই জিনিসগুলো আমরা শিখলাম। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই কথাগুলোকে আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন।
সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, মিনার মিডিয়া প্রোডাকশন পরিবেশিত সিডি এবং ডিভিডি পোস্টের মাধ্যমে সরাসরি পেতে চাইলে ফোন করুন 07932381029। শেখ আব্দুল কাইয়ুম সাহেবের অন্যান্য সুরার তাফসীর ও বিষয়ভিত্তিক আলোচনা ফ্রি দেখা ও শোনার জন্য ভিজিট করুন www.minarmedia.co.uk।